ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
শ্রদ্ধা অবনত চিত্তে বাংলাদেশের সর্বস্তরের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন ভাষা শহীদদের, যারা 1952 সালের এই দিনে মাতৃভাষার অধিকার আদায়ের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। করোনা দুর্যোগের কারণে নানা বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করে রাজধানী ঢাকা সহ সারা দেশে হাজারো মানুষ বীর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দেশের সর্বত্র 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন হাজার হাজার নারী পুরুষ ও শিশু কিশোররা, জানিয়েছেন শহীদদের প্রতি তাদের কৃতজ্ঞতার কথা।
করোনার ভয়ে ভীত যদিও, তারপরও আমাদের যে অস্তিত্বের জায়গা, যে চেতনার জায়গা, মূলত 52 ভাষা আন্দোলনের হাত ধরেই তো 69, তারপরে 71 আমাদের মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন।
শ্রদ্ধাবোধের জায়গাটা তৈরি হয়ে গেছে ছোটবেলা থেকে, সেই শ্রদ্ধাবোধের জায়গা এবং ছোটবেলা থেকে তৈরি হয় এই অভ্যেস, এই দুটো সমন্বয় আসলে এই করোনার মধ্যে এখানে ছুটে আসা সব পরিবারে।
করোনার কারণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন তাদের সামরিক সচিবরা। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটা আটকে আছে আর্থিক কারণে।
জাতিসংঘে বলল যে আমাদের কোনো আপত্তি নেই, এই বাবদে যে খরচটা হবে সেই খরচ যদি আমাদের দেশ কিংবা যারা বাংলা ভাষাভাষী দেশ তারা যদি পে করে, তাহলে তারা এবং রাষ্ট্রগুলো যদি পে করলে সমর্থন দেবে, তাদের যদি খরচ না হয় আমাদের থেকে যদি দেয়। খরচের পরিমাণটা এত বড় যে আমরা সেটা বুঝলাম যে এই মুহূর্তে আমাদের জন্যে, তবে আমাদের প্রস্তাব আমরা উঠাই নাই। এই জন্য আমরা বললাম যে খরচটা ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চেতনা।
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানান, এক বছরের মধ্যেই আদালতের রায় বাংলায় করা হবে। আজ ছিল শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন। করোনার কারণে এবছর ঐতিহ্যগত ভাবে 21-এর বইমেলা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় নাই। উদ্যোক্তারা অবশ্য 21-এ বইমেলা মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আসুন শুনি সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
মহান 21-এ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোটা বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের মতো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরাও যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন। ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস দিনটি উদযাপন করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম 21 ফেব্রুয়ারি রাত 12:01 দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন। তাঁর সঙ্গে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে। 21 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি, যাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন কূটনৈতিক অঙ্গনের লোকজন। প্রবাসে 21-এ পালনের সবচেয়ে বড় অনুষ্ঠান হয় নিউ ইয়র্কে। কোভিড-19 ভয়াবহ প্রকোপের মধ্যেও নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্যবিধি মেনেই বাংলাদেশ সময় 12:01 সময়ের সঙ্গে মিলিয়ে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বাঙালির চেতনা মঞ্চ এবং মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে। জাতিসংঘস্থ বাংলাদেশ মিশন, বাংলাদেশ কনসুলেট, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া বাংলাদেশি অধ্যুষিত অন্যান্য শহর যেমন লস এঞ্জেলেস, মিশিগান, ফ্লোরিডা সহ অন্যান্য স্থানেও মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় রয়েছেন আমাদের সংবাদদাতা আবু নাসির রাজীব। আজকে দেখা যাক আবু নাসির রাজীব কি বলছেন।
যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় শহরের মতো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের প্রবাসী বাঙালিরাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন। একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানের প্রধান আয়োজক মমিনুল হক বাচ্চু বলছিলেন যে গত 35 বছর ধরে লস অ্যাঞ্জেলেসের বাঙালিরা একুশে উদযাপন করে আসছেন।
আমি দীর্ঘ 35 বছর থেকে লস অ্যাঞ্জেলেস আসছি, প্রবাসী বাঙালিদের নিয়ে আমরা দল বা নির্বিশেষে প্রতি বছরই আমরা একুশে উদযাপন করি। স্বাধীনতার শিকার হচ্ছে ভাষা, ভাষা হচ্ছে মায়ের ভাষা। আমার নিজের মা একটা, আমার দেশ একটা, আমার জাতি, আমাদের তিনটা মা আমাদের। আজকে আমরা এই দিনটাকে স্মরণ করি, ভাষাটা যে কত মূল্যবান সেটা আমরা আজকে প্রবাসী হিসেবে বুঝতে পেরেছি।
অনুষ্ঠানের অন্যতম আরেকজন আয়োজক রানা হাসান মাহমুদ বলছিলেন যে করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন।
আমরা প্রতি বছরই লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র এই লিটল বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের শহীদ দিবস পালন করে থাকি। এবারে কোভিডের সময়, এই কোভিডের সময় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অনেকে এসছেন শহীদ দিবস পালন করার জন্য। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি এবং এর গুরুত্ব এবং তাৎপর্য আমাদের বক্তব্যের মাঝে তুলে ধরেছি। এখানে আমাদের বিশেষ করে যেটা গুরুত্ব আরোপ করা হয়েছে যে আমরা যারা প্রথম প্রজন্মের প্রবাসী, আমরা এখানে সেতু বন্ধন বাংলাদেশ থেকে এই যুক্তরাষ্ট্রে বহুভাষার দেশে, এবং আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য এবং গুরুত্ব আমরা অন্যান্য ভাষাভাষীদের মধ্যে যেন পৌঁছে দিতে পারি।
লস অ্যাঞ্জেলেসের বাইরে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের বাঙালিরাও ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একুশ উদযাপন করেছেন। আবু নাসির রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
বিয়োগুলে করুণসুরা রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে শুরু হয় ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম। ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত পেরিতে ঢল নামে জনতার শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করেন নারী পুরুষ শিশুসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। একুশের চেতনা ধারণ করে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং সর্বস্তরে বাংলা প্রচলনের কথা বলেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ।
আমরা কেন সর্বক্ষেত্রে বাংলা ভাষাটাকে আনতে পারছি না? আমাদের আইনের লেখা পড়া সবকিছু বাংলাই চাই, সবকিছু বাংলা হোক।
মোদের গর্ব মোদের আশা, আমরই বাংলা ভাষা, আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা, এটাই সেই ভাষা আমরা পেয়েছি, আমরা
একুশের চেতনার উপর ভিত্তি করে আমাদের দেশের পরের জাতীয় মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম, দেশের স্বাধীনতা সংগ্রাম সবকিছু বিনির্মিত হয়েছে।
সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা।
তদানীন্তন পূর্ব পাকিস্তানের অনেক যুবক ও ছাত্র এই দিন নিজেদের জীবন ত্যাগ করেছিলেন, তো সেটি একটি বিরাট ব্যাপার। এবং 1999 ইউনাইটেড নেশনসও এই দেশ এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ মাদার ল্যাঙ্গুয়েজ হিসাবে পালিত করে।
একুশ মানে মাথা নত না করা, একুশ মানে বাঙালির দ্রোহ। একুশের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
শীতের কলকাতার অন্যতম আকর্ষণ বইমেলা এবার কোভিড পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছে জুলাই মাসে। প্রতি বছর জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত কলকাতা বইমেলা চলে। এবারে বইপ্রেমীদের তাই মন খারাপ। তবে উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আজ থেকে একটি ছোট বইমেলার আয়োজন করেছে যোধপুর পার্কের তালতলা মাঠে। দক্ষিণ কলকাতায় এই প্রথম গিল্ডের বইমেলা। 71টি স্টল আর 60 জন প্রকাশক, এই বই বিক্রেতা এতে অংশ নিয়েছেন। আজ সন্ধ্যায় এটির উদ্বোধন করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গিল্ডের যুগ্ম সম্পাদক রাজু বর্মন জানালেন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই বইমেলার আয়োজন, নাম দেওয়া হয়েছে 21শে বই উৎসব। কিন্তু করোনা পরিস্থিতিতে খুব তাড়াহুড়ো করে মেলার আয়োজন করা হয়েছে। ভিসা চালু হয়নি বলে বাংলাদেশ থেকে আমন্ত্রিত কেউ আসতে পারেননি। মেলায় প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে আলোচনা, গানের অনুষ্ঠান ইত্যাদি হবে। দক্ষিণ কলকাতার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এটা নিয়ে। আজ প্রথম দিন রবিবার, বিকেলের দিকে লোকজন যদিও একটু কমই দেখা গেল। লিরিক্যাল বুকসের সামরান হুদা জানালেন, স্টল পাওয়া নিয়ে তারা বেশ অনিশ্চয়তার মধ্যে ছিলেন। গতকাল সন্ধ্যায় মাত্র জানা গিয়েছে স্টল পাওয়া যাবে। এর মধ্যেই লোকে বই কিনতে আসছেন। আজ সবে শুরু, মেলা চলবে এক সপ্তাহ, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
ভারতে করোনা ভাইরাসের নতুন একটি প্রজাতি ধরা পড়ায় বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিছুটা নড়েচড়ে বসেছেন। কারণ এই প্রজাতি অতি দ্রুত সংক্রমণ ছড়ায়, শরীরে অ্যান্টিবডি থাকলেও সংক্রমণ ছড়াতে পারে। যেহেতু ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে, সেই জন্য যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে। চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় বিপুল সংখ্যক মানুষ ভারত যাচ্ছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়ার বরাতে বার্তা সংস্থার মাধ্যমে ঢাকায় এই খবর এসেছে। গুলেরিয়া জানিয়েছেন, মহারাষ্ট্রে এই প্রজাতিটি প্রথম ধরা পড়ে। এখন পর্যন্ত 240 জনের শরীরে নতুন এই প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক বাংলাদেশী বিজ্ঞানী ডাক্তার মুজাহিদুল হক মনে করেন, টিকা দিলেই বিপদ কেটে গেছে এমনটা ভাববার কোনো কারণ নেই, বরং আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে, টিকার গতিও বাড়াতে হবে। মনে রাখা দরকার, আমাদেরকে 12 কোটি মানুষকে টিকা দিতে হবে। তিনি বলেন, গবেষণার মাত্রাও বাড়াতে হবে।
নতুন স্ট্রেন একটা না, নতুন স্ট্রেন বিভিন্ন দেশে এই স্ট্রেন পাওয়া যাচ্ছে। তার মধ্যে ইউকেতে স্ট্রেন পাওয়া গেছে, যেটা তারা এখনো নিশ্চিত না যে এটা কাজ করবে কিনা ভ্যাকসিনে। তবে ইন জেনারেল ধরে নেওয়া হয় যে কতগুলি ভ্যাকসিন যেগুলি যেকোনো স্ট্রেইনেই কাজ করবে, এগুলি এখনো গবেষণার পর্যায়ে আছে। নতুন স্ট্রেন আসলেই ওরা সেখানে আবার গবেষণা চালাচ্ছে এটা নিয়ে। সুতরাং যদি আমাদের দেশে যদি কোনো নতুন স্ট্রেন ধরা পড়েও, তারপরেও টিকা তাকে প্রোটেক্ট করতে পারে।
ওদিকে বাংলাদেশে টিকা নেওয়ার পর কম সংখ্যক মানুষের মধ্যেই 500 প্রতিক্রিয়া হয়েছে। এখন পর্যন্ত 578 জন 500 প্রতিক্রিয়ার খবর জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরকে। সামান্য জ্বর, গা মেজমেজ করা, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন অনেকেই, তবে বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর নেই। কাউকে হাসপাতালেও ভর্তি করতে হয়নি। গত 12 দিনে টিকা নিয়েছেন 20,82,877 জন। 7ই ফেব্রুয়ারি টিকাদান শুরু হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত 50 লাখ টিকা পাওয়া গেছে। টিকা আসার কথা 3 কোটি। এই যখন অবস্থা, তখন ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা এক টুইটে টিকা পাওয়ার অপেক্ষায় থাকা বিদেশি সরকারগুলোকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। সেরামের তরফে বলা হয়েছে, করোনা টিকার ক্ষেত্রে ভারতে প্রয়োজনীয়তার দিক থেকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকার তাদের নির্দেশ দিয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 327 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,43,351 জনে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নিউ ইয়র্ক থেকে হাসান ফিরদৌস, সাংবাদিক, বিশ্লেষক, গবেষক, অনেক পরিচয় তাঁর। আমরা আজকে আলোচনা করব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে। আজ 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি, বাংলাদেশের জন্য তো বটেই, সারা বিশ্বের মাতৃভাষা প্রেমী মানুষের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই স্বীকৃতির জন্য বাংলাদেশ অনেক চেষ্টা করেছে। আমরা আজকে বিশেষ করে কানাডার রফিক সাহেব, সালাম সাহেব, তাদের কথা স্মরণ করছি এবং সেই সময়ে হাসান ফেরদৌস আপনি জাতিসংঘে কর্মরত ছিলেন, তো আমরা আপনার কাছ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই স্বীকৃতি কিভাবে এসেছিল সারা বিশ্বের মাতৃভাষা প্রেমী মানুষদের জন্য তার পটভূমি শুনতে চাইছি।
কবি ভাই আপনি অনেক ধন্যবাদ, সবাইকে একুশের শুভেচ্ছা। নিউ ইয়র্ক এখন ঠান্ডা, প্রবল বরফ পড়েছে, কিন্তু উষ্ণ অনুভব করছি। একুশ এলেই আমরা এই এক ধরনের রোমান্টিক উষ্ণতা আমাদেরকে ঘিরে ধরে। রোমান্টিক বলছি কারণ যে একুশ তো ভাষার দিবস, ভাষাকে নিয়েই তো আমাদের আলোচনা, কিন্তু ভাষার প্রতি আমরা খুব যে মনোযোগী আমার তা মনে হয় না, ফলে একুশটা অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র উদযাপন সর্বস্বই একটা ব্যাপার হয়ে পড়ে। এর বাইরে আমার অভিজ্ঞতা অন্তপক্ষে তেমন কিছু একটা হয় না। আমি প্রবাসী জীবনের কথা বলছি, দেশের কথা বলছি, আমি সে কথা পরে আসি। যাকে আমরা বলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কর্মে আপনি দুজনের নাম করেছেন, সালাম সাহেব ভ্যানকুভারে আছেন এবং একটি সংগঠনের নেতৃত্ব দেন, তার নাম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ গ্রুপ বা অর্গানাইজেশন, এরা ভ্যানকুভারের বাঙালি, তারাই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। আমি জানি আপনি বললেন যে বাংলাদেশ অনেক চেষ্টা করেছে, কথাটা আমি সঠিক মনে করি না। এই এই আসল কাজ করেছে ভ্যানকুভারের কয়েকজন বাঙালি মাত্র, তাদের কাছ থেকে প্রস্তাবটা এসছে এবং পরে তাদের তাদের চেষ্টাতেই আলটিমেটলি এই দিবসটি প্রথম ইউনেস্কো এবং পরে জাতিসংঘ সাধারণ পরিষদ এটাকে স্বীকৃতি দেয়। একটু ইতিহাসটা বলি, আমি তখন জাতিসংঘে কাজ করি, জাতিসংঘের গণতত্ত্ব বিভাগের, আমার আমার বিভাগটার নাম ছিল পাবলিক ইনকোয়ারিজ ইউনিট। আমার কাজ ছিল মহাসচিবের পক্ষ থেকে বিভিন্ন চিঠিপত্র জবাব দেয়া, অনেক লোক চিঠি লেখে, নানা বিষয়ে চিঠি লেখে, আমার কাজ ছিল সব চিঠি তো মহাসচিব দেখতে পারেন না, তার হয়ে চিঠির জবাবটা দেয়া। এবং অনেক সময় আমরা চিঠি পাই যাতে নানা রকম দিবসের প্রস্তাব করা হয়, নানা অদ্ভুত সব প্রস্তাব আসে। তারপর একটি প্রস্তাব ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং যখন প্রস্তাবটা পাই আমি, আমার কাছে আলাদা কিছু মনে হয়নি, আমি তখন এটাকে খুব গভীর আগ্রহ নিয়েও দেখিনি, আমি আমি সত্যি করে বলছি, কারণ অনেক প্রস্তাবের মধ্যে এটি একটি প্রস্তাব, ফলে যা আমাদের নিয়ম মাফিক যে উত্তর আমি তাই জানালাম। লিখেছিলেন রফিকুল ইসলাম ভ্যানকুভার থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠার দাবি জানিয়ে, অনুরোধ জানিয়ে। তাই বললাম ভাই এটা তো আপনি করতে পারবেন না, এটা জাতিসংঘ মানে হচ্ছে আন্তর সরকার, আন্তরাষ্ট্রীয় একটা ব্যবস্থা, ফলে আপনি ব্যক্তিগত ভাবে করতে পারবেন না, আপনাকে রাষ্ট্রীয় ভাবে
দেশকে ইনভলভ হতে হবে।
এক্স্যাক্টলি, বিভিন্ন রাষ্ট্রকে যুক্ত হতে হবে, মেম্বার স্টেট যাকে বলি আমরা, সদস্য রাষ্ট্র, তারাই একমাত্র প্রস্তাব উত্থাপন করতে পারে, ফলে আপনাকে এই এই করতে হবে। আমি চিঠি, আমার চিঠি পাওয়ার পর বেশ কিছুদিন পর, উনি জানেন না যে আমি বাঙালি, আমি জানি রফিকুল ইসলাম তো বাঙালি নামই হওয়ার কথা, আমি ধরে নিয়েছি বাঙালি, কিন্তু আমি খুব একটা গুরুত্ব আরোপ করিনি। রফিক সাহেব আমাকে পরে ফোন করলেন, আমি ধরে নিয়েছি উনি আমার কথা জেনেছেন, আমার নাম শুনে হয়তো বা বুঝেছেন আমি বাঙালি, এবং আমরা বাংলায় কথা বললাম এবং আমরা একে অপরকে বুঝলাম আমরা কি চাই, এবং বোঝার পরে তাকে আমি পথটা বাতলানোর চেষ্টা করলাম, এই এই করতে আপনাকে হবে। বাকি সমস্ত কাজ কিন্তু রফিক সাহেব এবং তার ঘনিষ্ঠ বন্ধু প্রতিবেশী আব্দুল সালাম সাহেব করেছেন। তারা কি করেছেন, প্রথমত তারা এই প্রস্তাবটা খাড়া করিয়েছেন, বিভিন্ন দেশের মানুষকে এক করে তারা এক সংগঠন করলেন, তার নাম মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড নামে, বিশ্বের মাতৃভাষা ভাষী প্রেমিকদের সংগঠন তারা করলেন, বিভিন্ন দেশের, কানাডা তো ছিলই, আশেপাশের বিভিন্ন মানুষদের নিয়ে একটি ক্লাব তারা করলেন, এবং সেই ক্লাবের পক্ষ থেকে তারা প্রথমে আবেদন করলেন কানাডীয় সরকারের কাছে যে আমরা চাই এই প্রস্তাবটা নিয়ে তোমরা মুভ করো, আমরা তো পারবো তোমরা করো, এবং প্রায় তাৎক্ষণিক ভাবে কানাডীয় সরকার প্রস্তাবটা গ্রহণ করল। পাশাপাশি ইউনেস্কো পরামর্শ দিল যে তোমরা অন্যান্য দেশের ইউনেস্কো যে সংগঠন আছে বিভিন্ন দেশে, ন্যাশনাল কমিশন ইউনেস্কো, তাদেরকে অ্যাপ্রোচ করো। তাদেরকে অ্যাপ্রোচ করার পর দেখা গেল যে অনেকেই আগ্রহী, এমনকি পাকিস্তানও আগ্রহী এই প্রস্তাবটা করতে, সৌদি আরব আগ্রহী। প্রথম যে দেশ রেসপন্ড করে, জবাব দেয়, হাঙ্গেরি। সবচেয়ে প্রথম বাংলাদেশেরও আগে ফর্মালি যে দেশ যে দেশটি রেসপন্ড করল তা হচ্ছে হাঙ্গেরি। এরপরে অন্যান্য দেশ আসলো এবং শেষ পর্যন্ত দেখা গেল যে বিশ্বের অসংখ্য দেশ মনে ভাবছে যে একটা ভালো একটা উদ্যোগ। এখন একটা ভুল ধারণা আমাদের দেশে আছে, তা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষাকে, বাংলা ভাষার জন্য আমাদের শহীদদের স্মৃতি স্মরণ করি প্রতিষ্ঠা করা হলো, আংশিক সত্য। দিবসটা একুশ কেন, একুশ তারিখ বাছা হলো এই কারণে যে 1952 সালে বাঙালিরা ভাষার দাবিতে, ভাষা রক্ষার দাবিতে বুকে রক্ত ঢেলেছিল।
হ্যাঁ, কিন্তু এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাইছি যে শুধু যে বাঙালিরা, শুধু যে বাংলা ভাষী মানুষ বাংলাদেশের ভাষার জন্য, মাতৃভাষার জন্য বুকের রক্ত দিয়েছে তা তো না, দেশের অন্যান্য ভাষাভাষী মানুষও বুকের রক্ত দিয়েছেন মাতৃভাষার জন্য।
আমি বলছি যে যখন এই প্রস্তাবটা গেল ইউনেস্কোতে, তারা প্রস্তাবটাকে একটু ভিন্ন করে দেখলো। তারা দেখছে যে বড় বড় ভাষাকে নিয়ে কোনো সমস্যা নেই, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, স্প্যানিশ ভাষা, এদের নিয়ে কোনো সমস্যা নেই, সমস্ত ক্ষুদ্র ভাষাগুলি নিয়ে, বিশেষ করে নিগ্রোস্টির এথনিক মাইনরিটি যারা, বা যারা আমরা বলি ফার্স্ট নেশন যাদের বলি আমরা, আদিভুক্ত দেশগুলি, গ্রুপগুলি, ধরা যাক বাংলাদেশে চাকমা ভাষা, মুরং ভাষা, মারমা ভাষা, যে সমস্ত ভাষা মরে যাচ্ছে, মরে যাচ্ছে। কারণটা একটা বড় কারণ কিন্তু বড় ভাষার চাপ।
হাসান ফিরদৌস, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে ধন্যবাদ। শেষ করবার আগে উপসংহারে আপনি যদি কিছু বলতে চান।
ভাষার সমৃদ্ধির জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বাঁচানোর একটা পথ হচ্ছে, এক, এই ভাষার প্রতি মনোযোগী হওয়া, ভাষার শিক্ষা গ্রহণ করা, এবং এই ভাষা জ্ঞান এবং ভাষার প্রতি ভালোবাসা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করা, যে কাজটি করতে আমরা খুব একটা সফল।
শুধু নিজের ভাষা না, আমাদের মাতৃভাষা, আমার মাতৃভাষা, এবং সেই সঙ্গে আপনার মাতৃভাষা, আপনাদের মাতৃভাষা, সবার মাতৃভাষার প্রতি সমান সম্মান প্রদর্শন করতে হবে। দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভাষা আন্দোলনের এই দিনে, এই মহান একুশে ফেব্রুয়ারির দিনে একুশের শুভেচ্ছা রইল সবার প্রতি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আসুন শোনা যাক আহসানুল হকের এই প্রতিবেদনটি।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের এক সময়কার অসাধারণ একজন ব্যাটসম্যান, যাকে আপনারা সবাই চিনবেন। 2001 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এবং এখনও বাংলাদেশ জাতীয় দলে তিনি খেলার ইচ্ছে রাখেন। তার একটি অসাধারণ টেস্ট সেঞ্চুরি আছে, 17 বছর 61 দিনে তিনি সেই টেস্ট সেঞ্চুরি করেছিলেন, তখন তার বয়স মাত্র 17 বছর 61 দিন, যা একটা রেকর্ড। এছাড়াও তিনি অত্যন্ত কম বয়সে বাংলাদেশ জাতীয় দলে, 16.5 বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলে খেলা শুরু করেন। আজকে আমাদের অতিথির নাম মোহাম্মদ আশরাফুল, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশ জাতীয় দলে আমরা গত বেশ কয়েক বছর ধরে আপনাকে দেখছি না, এবং আমরা জানি যে আপনি বাংলাদেশ দলে আন্তর্জাতিক ম্যাচে যেভাবে যেভাবে পারফর্ম করেছেন, সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা অভূতপূর্ব ব্যাপার ছিল। তো আপনি এখন জাতীয় দলে ফেরত আসার ব্যাপারে কতটা আস্থা রাখেন নিজের ওপর?
2013 আমি লাস্ট খেলেছি, তারপর আমি আসলে নিষেধাজ্ঞার কারণে 3 বছর ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারিনি, তারপর 5 বছরে আমার নিষেধাজ্ঞা ছিল, 2 বছর ওই 5 বছরের মধ্যে 2 বছর আমি ডোমেস্টিক ক্রিকেট খেলেছি এবং একটা সিজনে আমি ঢাকা প্রিমিয়ার লিগে যেটা এখনও রেকর্ড বাংলাদেশের যে 5টা সেঞ্চুরি করেছি এক সিজনে এবং ব্যাক টু ব্যাক 3টা ইনিংসে 3টা সেঞ্চুরি করেছিলাম কলাবাগান ক্রিয়াচক্র হয়ে খেলে লিস্ট এ ম্যাচে। তখন আসলে আমি এখন যতটা ফিট, তখন আসলে আমি অতটা ফিট ছিলাম না, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি আসলে রানগুলো করেছিলাম, 5টা সেঞ্চুরি করেছিলাম। তো এখন আমার যেটা লক্ষ্য, আসলে আমি টেস্ট ক্রিকেটে খেলতে চাই বাংলাদেশের হয়ে, যেহেতু আমাদের টেস্ট ক্রিকেটটা এখনও 21 বছর হয়েছে, আমরা ওইভাবে ইম্প্রুভ করতে পারিনি যেখানে যাওয়ার কথা ছিল। আর যেহেতু আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফলো করি, সব জায়গায় দেখা যায় যে এক্সপিরিয়েন্সটা টেস্ট ক্রিকেটের প্রাধান্যটা বেশি পায়, তো সেই জন্যই আমি চিন্তা করেছি যে এটাও সত্যি কথা যে লাস্ট 1 বছর আমি আমার ওয়েটও কমিয়েছি অলমোস্ট 13 কেজি। তো আমি এখন নিজেকে মনে করি যে আসলে ইন্টারন্যাশনাল খেলার মতন ফিটনেস লেভেল আমার আছে, সেই কারণে আমি স্বপ্ন দেখি এখনও বাংলাদেশ টিমে আমি হয়তো বা আসলে এই কোভিডের জন্য আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার শুরু হবে মার্চের 2nd week থেকে ফার্স্ট ক্লাস ম্যাচ, সেখানে যদি আমি আমার বেস্টটা দিতে পারি, কয়েকটা বড় বড় 100 করতে পারি, তাহলে আমার যে স্বপ্নটা আমার ভক্তরা যে ওয়েট করছেন 7 বছর 8 বছর হচ্ছে যে আমি খেলতে পারছি না ইন্টারন্যাশনাল ক্রিকেট, সেটা হয়তো স্বপ্নটা পূরণ হতে পারে টেস্ট ক্রিকেটে।
শুধু বাংলাদেশ না, আপনার ভক্ত বাংলাদেশের বাইরেও অনেক আছেন এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যে সংকটের কথাটা আপনি বললেন সেটা সত্যিই খুব সত্যি, যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ভালো করেছে, টি টোয়েন্টিতেও ভালো করেছে, কিন্তু টেস্টে কিন্তু এখনও বাংলাদেশ দল ধুঁকছে এবং মাত্র সম্প্রতি আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে দেখলাম যে বাংলাদেশ পরাজিত হলো, 2টো টেস্ট ম্যাচেই পরাজিত হলো। টেস্ট ম্যাচে এই যে আপনি বলছেন যে আপনি একটা ভূমিকা রাখতে পারেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সমস্যাটা কী আসলে, 21 বছরেও বাংলাদেশ কেন টেস্ট ক্রিকেটে ভালো করতে পারছে না?
এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আসলে আমি খুবই লাকি যে একদম শুরু থেকেই বাংলাদেশের অভিষেক টেস্টে আমি স্ট্যান্ড বাই ছিলাম 2000 সালে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হয়েছিল, তারপরের 2nd টেস্ট থেকে আমি বাংলাদেশ টিমের সাথে কন্টিনিউ করেছি, আমি 61টা টেস্ট ম্যাচও খেলেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে আমরা এই 21 বছরে আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা হয়তো 120টার মতন টেস্ট খেলে ফেলেছি 21 বছরে, এটা কিন্তু অনেক টেস্ট ম্যাচ খেলাটা, প্রত্যেক বছরই অলমোস্ট 10টা করে টেস্ট ম্যাচ হিসাবে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যদি 21 বছরে দেখা যাবে যে আমরা 1টা বছর কিছু কিছু সময় 14 মাস 16 মাস 13 মাস 9 মাস 1 বছর টেস্ট ক্রিকেট খেলি নাই, ওই সময়টা যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা অতটা গোছানো ছিল না, আর আমাদের দেখা যায় যে একটা ক্রিকেটার যখন একটা ফরম্যাটে ভালো করে, একটা ছেলে যদি ওয়ানডে বা টি টোয়েন্টিতে একটা ইনিংস ভালো খেলে, তাকে আমরা সব ফরম্যাটেই খেলিয়ে ফেলি, এই জায়গাটাতে আমাদের আপনি যদি দেখেন যে 120টা টেস্ট ম্যাচ খেলেছি আমরা দেশ হিসাবে, আমাদের কিন্তু টেস্ট প্লেয়ার হয়ে গিয়েছে অলমোস্ট 110 জন, এই জায়গাটা আমাদের ইম্প্রুভমেন্ট যে হয়নি এই একটা কারণে আমি মনে করি।
আপনার জন্য অনেক আমাদের শুভকামনা, আশা করছি আমরা আবার আপনার ব্যাটিং দেখব, সারা পৃথিবীর ক্রিকেট মোদিরা আপনার ব্যাটিং দেখবে।
ধন্যবাদ আপনাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ আমার ভক্তরা আসলেই ওয়েট করছেন অলমোস্ট 7-8 বছর ধরে যে আমি আবার কবে দেশের হয়ে খেলবো, তো আমি সেটার জন্য আসলে চেষ্টা করে যাচ্ছি, ফিটনেস বলেন স্কিল বলেন সব কিছুই ইম্প্রুভ করার চেষ্টা করছি, আমার জন্য সবাই দোয়া করবেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি, অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ, আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Hello, and welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Ana Mateo. This program is for English learners, so we speak a bit slower. Also, we use words and sentences written for English learners. Here are the stories we have for you on today's program. First, the education report. Today, Dan Friedel will talk about the lessons students may learn from reduced class time. I will return with words and their stories. This week, I talk about the word freeze. We will end the program with The Making of a Nation, our ongoing U.S. history program. But first, the education report.
Most public high school teachers in the United States never expected a school year like the current one. School buildings closed across the country in March of 2020. Education went online, and distance learning has continued since. Teachers around the country quickly found they would not be able to teach as much material as usual to their students. The educators had to make choices about what content to cover and what could be dropped. So, over time, English teachers began cutting some books and writing projects from their teaching plans. History teachers began to shrink their coverage of some periods. Science teachers had to remove experiment-based work because school laboratories were no longer available. While some students were able to keep up with their studies while working from home, many struggled without being at school. In the current school year, many teachers have not even met their students in person. Allison Reeves is a Spanish teacher at a high school in Fairfax, Virginia, about 30 kilometers outside of Washington, D.C. She said, by this time in a school year, she usually knows her students well, but this year is different.
I have gotten a good sense of who they are, but you learn different things virtually. Like, I know their voices when they answer questions, but I don't know what their face looks like per se.
She said distance learning is especially difficult for students in language classes. At the start of a normal school year, she explained, some students can be shy about saying a word incorrectly in front of their friends. But after a while, they understand everyone in the class is learning a new language. At that point, they are not shy anymore. But at home, Reeves said, the students are shyer. They worry about making mistakes in front of their parents. Because of this, Reeves said, she has made speaking less of a priority this year than in past years. She is more centered on helping her students learn to write in Spanish. In addition, she usually has her students learning two different past tenses by now. This year, she has centered more on the present tense. Reeves is not the only teacher changing her teaching plan. Tassie Zahner teaches advanced placement U.S. history at a high school in Silver Spring, Maryland, about 15 kilometers from Washington, D.C. She has been teaching for almost 10 years. At the end of the school year, her students take a national history test. Colleges use the scores to help make admissions decisions. Zahner cut how much time she spends on different parts of American history. For example, she usually spends 18 class periods teaching about the last part of the 19th century. That takes over 3 weeks. This year, she did it in 4 hours. As a result, she thinks some of her students' test scores will not show their true ability. Zahner said the leaders of her school are not that worried about the test scores this year, but her students are.
I have students who want that score on the exam. They do care very much. And not being able to give them the same kind of information and the same rigor that we do in the real classroom has been very difficult for me and for them.
Jake Stanford teaches English at Palm Springs High School in California. He has been teaching for 13 years. His school changed its schedule because of the pandemic. That greatly affected writing projects he would normally give his students. The writing projects require a lot of time. Students write and rewrite a paper several times before they are finished. Stanford said he normally asks students to write 24 papers over the year, but not this year.
It's just not been realistic to try to expect that, and I have not been able to. And I think that's what I'm hearing from colleagues as well.
Stanford said his students will do half the usual number of writing projects. Kristen Espinoza teaches English in Denver, Colorado. She said she had to remove some of her favorite projects from her teaching plan this year. Class time used to be 90 minutes long, she said. Now she sees her students for about 20 minutes each class. Some teachers, however, are also reporting educational successes within the new structure. Jake Stanford said some of his students are performing better than in the past. Due to the coronavirus health crisis, they don't have as many other things going on.
They're absorbing material and gaining a higher level of skill very, very quickly.
Allison Reeves said she hopes colleges will consider the pandemic's effects on high school education when they make admissions decisions. She's hopeful about the future for students overall, even with less teaching time and subject coverage. They are learning how to deal with difficult educational conditions. That, truly, she said, will take you much further than a lot of the content. Tassie Zahner expressed similar thinking.
We have students at my school that are working and helping support their families and taking care of multi-generational households and still showing up every day and going to class and doing their work. That's impressive.
I'm Dan Friedel.
Now, words and their stories from VOA Learning English. In many places around the world, wintertime brings snow, ice, and really cold temperatures. Some places can even experience a deep freeze. But even if you do not live in an area with really low temperatures, you can still use freeze idioms and expressions. For example, you could use them at work. During the coronavirus pandemic, many workplaces have put in place hiring freezes. With a hiring freeze, you are not able to hire more people. The hiring process is not moving. It is frozen. During the pandemic, many businesses and companies also faced financial uncertainties, and some were not sure they would survive. So many places may have put a freeze on wages. When your wages are frozen, they stay at the current level. There is another way we freeze money. If you are having legal or financial trouble, the courts might freeze your bank accounts. When this happens, you cannot use money in a frozen account. Now, freeze is one of those verbs that changes with every preposition you add to it. Let's start with out. It makes the verbal expression freeze out. Sometimes in business dealings, some people or groups may get frozen out by others. If you are frozen out of a business deal, you are not involved. You don't have a seat at the table. If you are a cold, unfeeling person, you may want to isolate someone socially. You don't invite them to parties. You don't tell them about fun events. You are trying to freeze them out of a group. But this seems mean and childish. Freezing people out is something we might have done as children. If you ever have had a friend try to freeze you out of a group, it can hurt, even years later. That memory can be frozen in your mind. It is unchanging and unaffected by the passing of time. Now let's talk about the verbal phrase, freeze up. If something freezes up, it stops working. An engine, for example, can freeze up, meaning it stops running. People can also freeze up. If a person freezes up, they are so afraid or worried, they are unable to speak or move. For example, if I'm afraid of public speaking, I might freeze up while speaking in front of a large group of people. I'm not able to say or do anything. Sometimes we can also just say, froze. I was so afraid that I just completely froze. Of course, the word freeze also describes some weather conditions. The verbal freeze over is usually used to describe a body of water. If a lake has frozen over, it is completely frozen. You can safely walk or skate on it. But before we leave freeze over, there is another way we use that expression. For example, if something is never going to happen, like, not a chance, I can say, when hell freezes over. Hell is supposed to be a hot place. So if it freezes over, you know things are bad. Here is an example.
Hey, Alyssa, I got my boating license yesterday. How about you join me on the river sometime?
Sure, Bradley. when hell freezes over.
Ah, come on. It'll be fun. Why not?
First, I can't swim.
That's okay. You can stay in the boat.
And second, I've seen you drive. There's no way I'm getting in a boat with you.
That's cold, Alyssa. Real cold.
So it's a funny way to say never. We use it jokingly. Personally, I would not use it in any serious situations, such as during a job interview or when meeting someone's parents for the first time. And that's all the time we have for this Words and Their Stories. If you know friends who might like this show, don't freeze them out. Invite them to listen. Until next time, I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. I'm Steve Ember. In recent programs, we talked about how the rise of fascist leaders in Europe threatened American neutrality in the 1930s. Adolf Hitler and the Nazi Party in Germany created the most obvious threat. But there was also Benito Mussolini in Italy and Francisco Franco in Spain. These leaders challenged both the idea of democracy and the security of some of America's closest allies. Hitler's invasion of Poland and the spread of war in Europe in 1939 made Americans wonder if they could remain neutral much longer. The United States would finally go to war against Hitler and the other Axis nations. But its first battle would not be in Europe at all. Instead, the United States would enter World War II following a surprise attack by Japan on the large American naval base at Pearl Harbor, Hawaii. Relations between the United States and Japan had grown steadily worse throughout the 1930s. Both nations were important industrial powers, but they had very different ideas about the economic and political future of East Asia, especially China. Until the late 1800s, Japan had been a nation with ancient political traditions and little contact with the Western world. Visits by Commodore Matthew Perry and American warships helped open Japan to trade with the United States and other nations in the 1850s. And in the years that followed, Japan took major steps toward becoming a modern industrial nation. By the 1920s and 30s, Japan was a strong country, but it lacked oil, rubber, and other natural resources of its own. For this reason, Japanese political leaders looked with envy at the Dutch, French, and British colonies across Southeast Asia and the Pacific. And Japanese business leaders saw huge markets for their products in nearby countries like Korea and China. Japan's desire to use East Asia to gain natural resources and sell manufactured products was in direct conflict with American plans for Asia. This was especially true concerning China. Washington created an open-door policy toward China. It wanted to keep China's natural resources and markets free from control by Japan or any other nation. For this reason, Americans were very concerned when Japanese forces invaded the Manchuria area of China in 1931. And they watched with great interest the efforts of Chinese leader Chiang Kai-shek to oppose the Japanese invaders. The United States was also very concerned about protecting its imports of oil, tin, and rubber from Southeast Asia. This area of the world was a major supplier of these resources in the 1930s. The Middle East had not yet become a leading producer of oil. In these ways, the United States and Japan were competing for the same resources and Asian markets. However, there also was a good deal of trade between the two nations. In fact, Japan depended on the United States for most of its metal, copper, and oil. This trade with Tokyo became a major concern for President Franklin Delano Roosevelt and the Congress in 1937. In the summer of that year, more Japanese troops moved into China. They quickly captured much of the Chinese coast. Much of the metal, oil, and other materials that Japan used for its war effort in China came from the United States. Americans did not like selling Japan materials to use against China, but the trade was legal because of a 1911 agreement between Tokyo and Washington. However, the American government told Japan in 1939 that it would end the earlier agreement. It would no longer sell Japan materials that could be used for war. Washington's decision made the Japanese government think again about its expansionist plans, and the announcement a month later of a non-aggression treaty between Germany and the Soviet Union gave Tokyo even more cause for concern. The Soviet Union could be a major opponent of Japanese expansion in East Asia, and it appeared free from the threat of war in Europe. These two events helped moderates in the Japanese government to gain more influence over foreign policy. A moderate government took power in January 1940. However, this period of moderation in Tokyo did not last long. In the spring of 1940, Germany launched its Blitzkrieg, or lightning invasion of Europe. The Nazis captured Denmark, Norway, the Netherlands, Belgium, Luxembourg, and finally France. Extremists in the Japanese government saw the German victory as their chance to launch their own attack on European colonies in Asia. They quickly began negotiations with Hitler to form a new alliance, and within months, militant leaders overthrew the moderate government in Tokyo. The new Japanese government was headed by a moderate, Prince Konoye. But the Minister of War was an expansionist, General Tojo. Tokyo wasted no time in taking action. It forced France to give Japan permission to occupy northern Indochina. and Tokyo also demanded that Britain close the Burma Road to the Chinese city then known as Chongqing. The Burma Road was a major route by which the United States was supplying China with munitions as part of the Lend-Lease Act. These events caused relations between Tokyo and Washington to become even worse. In the second half of 1940, President Roosevelt banned the export of metal and oil products to Japan. His administration also lent money to China. America began to supply Chiang Kai-shek's government with a fleet of P-40 fighter airplanes with volunteer pilots led by Army aviator Claire Chennault to train Chinese pilots. The squadron became known as the Flying Tigers. American representatives quietly began to meet with British and Dutch officials to discuss joint defense plans for possible Japanese attacks in the Western Pacific. Washington and Tokyo held long negotiations in 1941. The American officials hoped the negotiations might delay Japan from launching an attack to the south. They also thought that a delay might give more moderate leaders in Japan a chance to gain more influence. And, for a time, the American plan worked. Japan did not make new acts of aggression. Again, events in Europe caused this situation to change. Nazi Germany attacked the Soviet Union in the middle of 1941. This prevented Moscow from doing any fighting on its eastern borders, so Japanese troops were free to invade southern Indochina. President Roosevelt reacted to Japan's invasion of Indochina by taking three major steps. First, he took control of all Japanese money in the United States. Second, he brought the armed forces of the Philippines under American command. And third, he closed the Panama Canal to Japanese shipping. Once again, a conflict developed between moderates and extremists in the Japanese government. More moderate leaders, such as Prime Minister Konoye, urged one more effort to reach an agreement with the United States. But the Japanese Army and Navy believed that the time had come to go to war to end American and European power in East Asia forever. Negotiations between Japan and the United States continued through the final months of 1941, but the two nations were on the edge of war. They were as close to hostilities as Washington was with the Nazi government in Berlin. American military officials captured secret messages from Japan during this time. They learned that Tokyo was planning an attack of some kind unless the United States suddenly changed its policies. However, the American officials could not discover exactly where or how the attack would be made. Almost everyone in Washington expected that the Japanese would attack south of Japan. They were wrong. The military leaders in Tokyo were planning a surprise attack on America's main Pacific military base at Pearl Harbor.
And that is our program for today. Thank you for listening. Join us again tomorrow to learn English through stories from around the world. I'm Ana Mateo.